সব তোমারি জন্যে, দাও ইখলাস মন মোরে ইলাহি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, فأعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم, الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله, الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله. প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রমজানের একটি নেকি। এই অনুষ্ঠানে আমরা এক একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজকেও আমরা একটি বিষয় নিয়েছি, তা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার মতো আমল করা, জাহান্নাম থেকে পানা চাওয়া, জান্নাতের তলব করা। আমরা মুসলমান, মুসলমানের উচিত আল্লাহকে রাজি করা, জাহান্নাম থেকে পানা চাওয়া, জান্নাতের তলব করা। যা কিছু আমরা করব তা শুধু আল্লাহ তাআলার জন্যই করব। কাউকে যদি সহযোগিতা করার প্রয়োজন হয় তাও আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা করব। আল্লাহ তাআলার খফে ভয়ে কান্না করব, কেননা যে চোখ আল্লাহর ভয়ে কান্না করে সেই চোখকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে না। আজকে এই বিষয় থেকে কিছু জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত জেনে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা জুমার দিনে আমার উপরে 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। চলুন আমরা সবাই নিয়ত করি, আমরা এখন থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব, যাতে করে আমাদের উপরে দয়া করা হয়, রহমতের যাতে আমরা হকদার হয়ে যাই, কিয়ামতের দিনে সুপারিশ যাতে নসিব হয়ে যায়, হজ কৌসার এর ঠান্ডা ঠান্ডা মিঠা মিঠা জাম আমাদের ভাগ্যে জুটে। যে ব্যক্তি বেশি পরিমাণে দর্শী পাঠ করবে, আল্লাহ তাআলা তার অভাব দূর করে দিবে, তার মনে আল্লাহ তাআলা শান্তি দান করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা নাফরমানদের জন্য, গুনাহগারদের জন্য জাহান্নামে আযাব সৃষ্টি করেছে। সেই সমস্ত আযাব এত ভয়ঙ্কর রয়েছে কি 1 সেকেন্ডের আযাবও কেউ সইতে পারবে না। যে ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে জাহান্নাম থেকে মুক্তি চাইবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। হাদিসে পাকের মধ্যে রয়েছে, কেউ যদি প্রতিদিন এইভাবে 3 বার দোয়া করে, মওলা তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি লিখে দাও, মওলা তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি লিখে দাও, কেউ যদি 3 বার রবের দরবারে এইভাবে প্রার্থনা করবে, তো জাহান্নাম আল্লাহ তাআলার দরবারে আরশ করবে, মওলা এই ব্যক্তি যে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছে তোমার দরবারে প্রার্থনা করছে, মওলা তাকে আমার মাঝে প্রবেশ করাইও না, তাকে জাহান্নামে নিক্ষেপ করিও না, জাহান্নামও আল্লাহ তাআলার দরবারে আরজ করে যে মাওলা ওই ব্যক্তিকে জাহান্নামে দিও না যে জাহান্নাম থেকে পনাহ চাচ্ছে। আমার নবী বলেছেন, যখন কেউ জান্নাত তলব করে, আল্লাহর কাছে জান্নাত চায়, মাওলা তুমি আমাকে জান্নাত দান করো, মাওলা তুমি আমাকে জান্নাত দান করো, যে ব্যক্তি এইভাবে তিনবার আল্লাহর কাছ থেকে চায়, তো জান্নাত আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করে, মাওলা এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও, মাওলা এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও, কেননা সে বারবার তোমার কাছে তলব করছে। তো যারা জান্নাত চাইবে আল্লাহর কাছ থেকে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা মানুষদের থেকে পুঙ্খানুপুঙ্খানু প্রত্যেকটি বিষয়ের হিসেব আল্লাহ তাআলা নেবে। মিজানের পাল্লা আল্লাহ তাআলা দাঁড় করাবে আর বান্দার আমলগুলো ওজন করা হবে। মিজানের পাল্লা অনেক বড় হবে। কত বড়? দুনিয়ার এক প্রান্ত হতে অন্য প্রান্ত যত বড়, এর চেয়ে বড় মিজানের পাল্লা হবে। পুরো পৃথিবী যদিও রেখে দেওয়া হয়, তারপরেও জায়গা থাকবে, এত বড় মিজানের পাল্লা হবে। বড় বড় পাহাড়ও যদি রেখে দেওয়া হয়, তারপরেও অনেক জায়গা থাকবে। আল্লাহ যদি চায় কোনো বান্দার একটি নেকির কারণে পুরো মিজানের পাল্লা পূর্ণ দ্বারা পরিপূর্ণ করে দিতে পারে। আর আল্লাহ যদি কাউকে ধরতে চায়, তাহলে তার পাহাড় সমতুল্য নেকিও যদি হয়, তাহলে সেটা কম হবে। আল্লাহ তাআলা বান্দা থেকে কিয়ামতের দিনে হিসেব নেবে, সে নামাজ পড়েছে, কিভাবে পড়েছে, সে সিজদা করেছে, তো এর মধ্যে কোনো ত্রুটি তো রয়ে যায়নি, এ বিষয়ে আল্লাহ জিজ্ঞেস করবে। মা বাবার হক আদায় করা হয়েছে কি না, প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা হয়েছে কি না, ইয়েতিম মিসকিনদের সহযোগিতা করা হয়েছে কি না, নিজের স্ত্রী ছেলে মেয়ের হক আদায় করা হয়েছে কি না, ইবাদত পরিপূর্ণ করা হয়েছে কি না, রিজকে হালাল সে অন্বেষণ করেছে নাকি হারামের দিকে অগ্রসর হয়েছে, সে মাল অর্জন করেছে তো কোন নিয়তে, ব্যয় করেছে তো কোথায় ব্যয় করেছে, এসব বিষয়ে আল্লাহ তাআলা বান্দা থেকে প্রশ্ন করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের ভয় পেয়ে যাওয়া উচিত, আর যে আমল করব সে আমল যাতে স্বচ্ছ হয়, সে আমল যাতে ফ্রেশ হয়, তার মধ্যে যাতে কোনো ত্রুটি না থাকে। আল্লাহু আকবার। আমাদের দোয়া করা উচিত যাতে আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে ক্ষমা করে দেয়, কেননা আল্লাহ যদি বান্দা থেকে হিসাব নিতে চায়, তাহলে বান্দা হিসাব কখনো দিতে পারবে না। এক আবিদ ব্যক্তি ছিল, যৌবনে সে তওবা করে নিয়েছিল, 70 বছর সে এভাবে ইবাদত করেছে, দিনের রোজা রেখেছে, রাত্রে কায়াম করেছে, আল্লাহর ভয়ে কখনো ভালো জিনিস আহার করেনি বা কোনো ছায়াতেও দাঁড়ায়নি, সে মারা গেল। কেউ তাকে স্বপ্নে জিজ্ঞেস করল, আল্লাহ তোমার সাথে কিরূপ আচরণ করেছে? সে বলল, এখনো আমি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রয়েছে, জান্নাতে প্রবেশ করতে পারিনি। যে স্বপ্ন দেখছিল সে বলল, তুমি তো অনেক বড় আবিদ ছিলে, ইবাদত গুজার ছিলে, নেক ছিলে, আল্লাহর ভয়ে সব সময় কান্না করতে, আল্লাহর ভয়ে খফে কখনো ভালো জিনিস খাওনি এবং কোনো ছায়াতেও দাঁড়াওনি, তুমি এমন কেন বলছ? সে বলল, আমি একবার কারো বাড়ি থেকে, কোনো বন্ধু থেকে একটি খিলাল নিয়েছিলাম, টুথপিক, দাঁত খিলাল করার জন্য, ছোট্ট একটা লাকড়ি, ছোট্ট একটা, যেটা মূল্য কিছু নেই। আমি নিয়েছি বটে, কিন্তু অনুমতি নেই নেই, তাকে জিজ্ঞেস করিনি, বিনা অনুমতিতেই, তাকে না জানিয়ে আমি শুধু একটু টুথপিক, ছোট্ট একটা লাকড়ি আমি নিয়েছিলাম দাঁত খিলাল করার জন্য। এই অপরাধে আমি এখনো জান্নাতে প্রবেশ করতে পারিনি, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রয়েছে। সে যদি মাফ করে দেয় যার কাছ থেকে নিয়েছিলাম, তাহলে তো আল্লাহ আমাকে মাফ করে দিবে। এখনো আমি জান্নাতে প্রবেশ করতে পারিনি এই অপরাধে। একটু চিন্তা করুন, সামান্য একটি টুথপিক, ছোট্ট একটি তিনকা, বিনা অনুমতিতে নেওয়ার কারণে জান্নাতে প্রবেশ এখনো করা হয়নি। ওই সমস্ত মানুষদের কি অবস্থা হবে যারা মানুষের মাল আত্মসাৎ করে নেয়, কর্জ নিলে কর্জ আদায় করে না, চুরি করে বা এভাবে তার উপরে জুলুম করে যারা এভাবে মাল মানুষের কেড়ে নেয়, তাদের কি অবস্থা হবে? আজ আমি যুবক আছি, কাল বৃদ্ধ হয়ে যাব। আজ আমার দেহে অনেক শক্তি রয়েছে, কাল আমার দেহে শক্তি থাকবে না। আজ আমার অনেক পাওয়ার আছে, কালকে পাওয়ার থাকবে না। আজ আমার ক্ষমতা আছে, দাপট আছে, কালকে থাকবে না, কালকে নিঃস্ব আমি হয়ে যাব। তো সেই সময় কি হবে? বুদ্ধিমান সে আছে যে দুনিয়াতে থেকে নিজের রবকে রাজি করে নেয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুদ্ধিমান কে? আমার নবী ইরশাদ করলেন, বুদ্ধিমান সে যে নিজের রবকে রাজি করে নেয়, মওতকে স্মরণ করে, মওতের প্রস্তুতি নেয়, কবরের প্রস্তুতি নেয়, দুনিয়ার ফিতনা থেকে যে বেঁচে যায়, সেই হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি। আজ আমরা বুদ্ধিমান তাকেই মনে করি যারা অনেক সম্পদ অর্জন করতে পেরেছে, বাড়ি গাড়ি ধন সম্পদ করতে পেরেছে, জমি জায়গা অনেক বেশি করতে পেরেছে, তাকেই আমরা বুদ্ধিমান মনে করি। অথচ তারা বুদ্ধিমান নয়, বুদ্ধিমান সেই আছে যে নিজের মতকে স্মরণ করে, মতের প্রস্তুতি নেয়, কবরকে আলোকিত করার জন্য আমল করে, সেই হচ্ছে বুদ্ধিমান। আমাদের উচিত যাতে করে নিজে নেক হওয়া, নিজের সন্তানকে নেক বানানো। কেননা সন্তান যতদিন নেক আমল করবে, তার প্রতিদান আল্লাহ তাআলা আমাকেও দান করবে। উভয় জগতের সুলতান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিজের সন্তানকে নাজরা, কোরআন শিখায়, এর কারণে আল্লাহ তার পূর্বপর সকল গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আমি নিজের ছেলেকে নেক বানানোর জন্য, সৎ বানানোর জন্য কি প্রস্তুতি নিয়েছি, কি পদক্ষেপ নিয়েছি? আমার ছেলে নামাজে কিভাবে হবে, কোরআনের তেলাওয়াতকারী কিভাবে হবে, এ বিষয়ে কি আমরা চিন্তা ভাবনা করেছি? আমরা শুধু তার পড়াশোনা নিয়েই চিন্তা ভাবনা করি, তার ফিউচার নিয়েই আমরা চিন্তা ভাবনা করি। তার ফিউচার তো হচ্ছে কবর, হাশর, মিজান, পুলসিরাত, যেখানে সে পুরস্কার পাবে। তো সেই সব জায়গার জন্য কি আমরা ছেলের এভাবে শিক্ষা দিয়েছি, প্রস্তুতি নিয়েছি? ছেলেকেও সৎ বানাতে হবে, আমাকে এভাবে ছেলেকে গড়ে তুলতে হবে যাতে করে আমার ছেলের কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। আমার ছেলে যখন কবরে নামে তো তার কবরটা যাতে ফুলের বাগান হয়ে যায়, দুনিয়াতে যাতে কারো মাল আত্মসাত না করে, কাউকে ধোকা না দেয়, সে যাতে মসজিদে গিয়ে পাঁচ অক্ত নামাজ আদায় করে, এসব বিষয় নিয়ে কি আমরা চিন্তা ভাবনা করেছি? ছেলের ব্যাপারে কি এইসব চিন্তা ভাবনা আমরা করি? যদি করি তাহলে তো ভালো, আর যদি না করি তাহলে চিন্তা ভাবনা করতে হবে। দেখুন, দুনিয়াটা ক্ষণস্থায়ী কিন্তু আখেরাত বিশাল, 50,000 বছরকার একদিন হবে, আর বান্দা থেকে আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুর হিসেব নেবে। আসুন আমরাও নিজের রবকে রাজি করি, আর যে আমল করব তা আমরা আল্লাহ তাআলার জন্য করব। দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াবো, এ বিষয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন চলুন শুনি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সে যে মানুষকে খানা খাওয়ায়। মুসনাদে ইমাম আহমদ খণ্ড নবমের মধ্যে রয়েছে। দ্বিতীয় হাদিস রয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্ষমা প্রাপ্তিকে ওয়াজিবকারী কাজসমূহের মধ্যে খানা খাওয়ানো ও সালামকে ব্যাপক করা রয়েছে। তো কেউ যদি নিজের গুনাহ ক্ষমা করাতে চায়, কেউ যদি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চায়, তো সে যাতে ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খানা খাওয়ায়, আর কাউকে চিনুক বা না চিনুক, কাউকে জানুক বা না জানুক, মুসলমানকে যাতে সালাম করে। সালাম করলে সওয়াব পাওয়া যায়, সুন্নাত রূপে আমলও হয়, আল্লাহ তাআলা খুশি হয়। আমরা এই আশায় যাতে না থাকি কেউ আগে আমাকে সালাম করবে, কেননা আমি সমাজের খুবই সম্মানিত ব্যক্তি, আগে যাতে আমাকে সালাম করে না, আমি যতই সম্মানিত হই না কেন আগে আমাকে সালাম করতে হবে, কেননা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম করতেন। অনেকে চাইতো কি আগে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করি, কিন্তু অনেকে পারতো না, আমার নবী আগে সালাম করতেন। আমার নবী দেখতেন না সে ছোট বা বড়, আমার নবী আগে সালাম করতেন। আমরাও নিয়ত করি, আমি এক কোম্পানির অনার, আমি কোম্পানিতে যাচ্ছি, আমার অনেক স্টাফ আছে, আমি যাতে এই কথা চিন্তা না করি এই কোম্পানির আমি অনার এবং আমার অনেক স্টাফ রয়েছে, তারা আগেই বিনয় সহকারে আমাকে সালাম করবে, আমি যাতে এই আশায় না থাকি। আমি অনার, আমি মালিক আছি কোম্পানির, তো আমি আগে নিজের স্টাফকে সালাম করব, আমার এটা নিয়ত থাকবে। তখনই, কেননা আল্লাহ তাআলা বিনয়কারীকে পছন্দ করে, আর নিজের অসহায় মুসলমান ভাইয়ের পাশে দাঁড়াতে হবে। যখন আপনি ভালো ভালো ডিশ খাবার খাচ্ছেন টেবিলে বা সুন্নাত অনুযায়ী আপনি খাবার খাচ্ছেন, তো একটু চিন্তা করে নেবেন কি আমি তো খাচ্ছি, আমার প্রতিবেশী কি খাবার খেয়েছে, বা আমার আত্মীয়ের মধ্যে অনেক এমন লোক রয়েছে যারা ভালো খাবার খেতে পারে না, তো আত্মীয় স্বজনদেরও খোঁজ নিতে হবে, তাদেরও দেখাশোনা করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। কেন না, আত্মীয়তার হক অনেক রয়েছে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা নিজের রহমান এবং রহিম নাম দিয়ে আত্মীয়তার বন্ধন আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, যেটা আরশে মুআল্লাতে ঝুলন্ত অবস্থায় থাকে আর আল্লাহ তাআলার দরবারে আরজ করে মওলা যে আত্মীয়তার বন্ধন বজায় রাখে, তুমি তার সাথে রহমতের বন্ধন বজায় রাখো, আর যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে মওলা তুমি তার সাথে রহমতের বন্ধন ছিন্ন করে নাও। তো আত্মীয়কে ভোলা যাবে না, দেখতে হবে আমার খালা, আমার ফুপু, আমার মামা, আমার চাচা, আমার বড় বাবা, বা আত্মীয়ের মধ্যে আরও যারা আছে তারা কি অবস্থা রয়েছে। আল্লাহ যদি আপনাকে ধনবান করেছে, সম্পদ দিয়েছে, তো তাদের পাশে দাঁড়ান, তার বাড়িতে যান। না না না, এমন করবেন না কি তাকে আপনি ফোন করে ডেকে নিচ্ছেন, আয় তুই এখানে আয়, তোর সাথে কাজ আছে। না, অত্যন্ত হচ্ছে তার বাড়িতে আপনি যান, গিয়ে তাকে চুপি চুপি সহযোগিতা করে আসেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ বান্দার দস্তরখানা বিছানো থাকে, ফেরেশতাগণ তার উপর রহমত অবতীর্ণ করতে থাকেন। দস্তরখানা বিছানো হয়েছে, আপনি কাউকে আহার করাছেন, আর এরপরে কেউ আসলো, ওই দস্তরখানাতেই আপনি খানা খাওয়ালেন। তো যতক্ষণ আপনি কাউকে খানা খাওয়াবেন, দস্তরখান বিছানো থাকবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা রহমত অবতীর্ণ করতেই থাকবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, যে নিজের ইসলামী ভাইয়ের ক্ষুধা মেটানোর ব্যবস্থা করে ও তাকে খানা খাওয়ায়, এমনকি সে পরিতৃপ্ত হয়ে যায়, তবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে পাকের মধ্যে রয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ক্ষুধার্তকে খানা খাওয়ালো আল্লাহ তাআলা তাকে আরশের ছায়াতলে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, কিয়ামতের দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া হবে না। গুনাগারের মাথা গরম পাতিলের মতো টকবক টকবক করবে, না সেখানে কোনো বৃক্ষ হবে, না পাহাড় হবে, না কোনো কিছুর ছায়া হবে। হ্যাঁ, যারা বেশি পরিমাণে দান সদকা করে, তো সেই সমস্ত লোকেরা নিজে দান সদকার ছায়া তলে থাকবে। যারা ক্ষুধার্তকে খানা খাওয়াবে, আল্লাহকে রাজি করার মতো আমল করবে, তো সে আরশের ছায়াতে থাকবে। আর আউলিয়া কেরামগণ, নেক ব্যক্তি যারা হয়ে থাকে, তারা গরিব অসহায়দের সহযোগিতা করে। আমাদের উচিত হবে আমরা যে কাজ করব তা শুধু আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, দুনিয়ার জন্য বা লোক দেখানোর জন্য। রিয়াকারী যদি আমাদের অন্তরে চলে আসে, লৌকিকতা যদি চলে আসে, তাহলে কিয়ামতের দিনে এর কোনো প্রতিদান পাওয়া যাবে না। আল্লাহ বলবেন, যাকে দেখানোর জন্য আমল করেছ তার কাছ থেকেই নেকি নিয়ে নাও, আজ তোমার কোনো প্রতিদান নেই। তো আল্লাহর ভয়ে কান্না করতে হবে, কেননা আমরা হচ্ছি কবরের মেহমান। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কেননা গুনাগারের জন্য আল্লাহ আজাব সৃষ্টি করে রেখেছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। আপনারা দেখছেন অনুষ্ঠান রমজানের একটি নেকি। অনেক পবিত্র মাস রয়েছে, এই মাসে নফলের সওয়াব ফরজের বরাবর হয়ে যায়। আর কেউ যখন ফরজ নামাজ আদায় করে তো 70 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ বৃদ্ধি করে দেয়। এই রাতে যারা দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেয়। আর আল্লাহ তাআলা ইফতারের সময় অসংখ্য গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দেয়। এই মাস অনেক মর্যাদাপূর্ণ মাস রয়েছে। এই মাসে গুনাহগারদের উপরে দয়া করা হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, বড় বড় পাপীকে আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকে। এই মাসে যারা ক্ষমা প্রাপ্ত হতে পেরেছে তো সে সম্মানিত হয়েছে, ভালোই কিছু করেছে। মাহে রমজান পাওয়ার পরেও যে নিজের গুনাহ ক্ষমা করিয়ে নিতে পারেনি, আমার নবী বলেছেন তার নাক ধুলিতে মিশে যাক। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমল যেন হয় সব তোমারি জন্যে, দাও ইখলাসে।